সকল সাহাবি জান্নাতি জান্নাতি সকল সাহাবি জান্নাতি জান্নাতি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সকল সাহাবি জান্নাতি। নবীর সকল সাহাবি জান্নাতি অনুষ্ঠানে আমরা যেমনটি শুনে থাকি যে সাহাবায়ে কেরাম আলিহিমর রেদওয়ানের চারিত্রিক বিভিন্ন গুণাবলী সম্পর্কে, এর মধ্যে রয়েছে উদারতা, আত্মত্যাগ, দানশীলতা, বিভিন্ন গুণাবলী, সত্যবাদিতা, আমানতদারিতা, বিভিন্ন গুণাবলী সম্পর্কে আমরা জেনে থাকি, আজও ইনশাল্লাহ আমরা জানব। যেমনটি আমরা জেনেছি বিগত পর্বে হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানতদারিতা সম্পর্কে, আজ ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা শুনব হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা মাটা জীবন সম্পর্কে। জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা সিধে জীবন। আসুন প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই, শুনে নিই। দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদ ও সালাম আপন বিলাভড প্রফিট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তন্মধ্যে আসুন আমরা একটি ফজিলত আজ আমরা শুনে নিই, আর তা হচ্ছে এই কনজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত রাসূলুল্লাহ আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনে আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জুমার দিন মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, এমনিতেই একটা পবিত্র দিন, আর এই জুমার দিনকে বলা হয় সকল দিনের প্রধান, বলা হয় এটাকে সরদার বলা হয় এই জুমার দিনকে। তো কাজেই এই জুমার দিনের অগণিত ফজিলত রয়েছে, জুমার দিনে আমাদের উচিত, আমরা তো অন্যান্য দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবই, জুমার দিনে আমাদের উচিত অধিক থেকে অধিক হারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালামের নজরানা পেশ করা, দরুদ সালাম পাঠ করা। আর পড়বই বা না কেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের প্রাণের চেয়েও অধিক, জানের চেয়েও অধিক, অর্থাৎ জান মাল ইজ্জত আবরু যা কিছু রয়েছে, আমাদের মা বাবা সন্তান সন্ততি পরিবার পরিজন এমনকি নিজের ধন সম্পদের চেয়েও প্রিয় হচ্ছেন আমাদের নবী। একজন মমিনের জীবনে এমনটাই হওয়া উচিত। তো কাজেই যেই নবীকে সৃষ্টি না করলে আপনি আমি আমরা কেউই সৃষ্টি হতাম না, এই জগৎ সৃষ্টি হতো না, আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি হতো না, জান্নাত সৃষ্টি হতো না, জাহান্নাম সৃষ্টি হতো না, হুর ও মালায়েকা সৃষ্টি হতো না। তো কাজে সেই নবী যাকে উদ্দেশ্য করে এই বিশাল আয়োজন, সেই নবীর প্রতি দরুদ সালাম আমরা পাঠ করব। আর এই পাঠ করা এজন্য নয় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি এহসান করছি, না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি এহসান করবে এমন কেউ নেই এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করি নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য, দুনিয়া ও আখেরাতে আমাদের ভালোর জন্য আমরা দরুদ শরীফ পাঠ করব, করি, করব ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই দরুদ শরীফ পাঠের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আজ্জা বাজাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমনটি আমরা গত পর্বে শুনেছিলাম যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি এবং তার আমানতদারিতা সম্পর্কে, আজকে ইনশাআল্লাহ আজ্জা বাজাল আমরা তার সাধা সিধে জীবনযাপন সম্পর্কে শুনব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন খোলাফায়ে রাশিদিনের যুগে, আমরা জানি যে প্রথমে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এরপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। এই চারজন খলিফাকে আমরা খোলাফায়ে রাশিদিন হিসাবে জানি। তো তন্মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা ইসলামের মধ্যে। তার যুগে সিরিয়া সফরের সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন অফিসারদের গায়ে খুবই জাঁকজমকপূর্ণ পোশাক, খুবই জৌলুসপূর্ণ পোশাক পরিচ্ছদ ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জৌলুসপূর্ণ পোশাক, জাঁকজমকপূর্ণ পোশাক দেখে কিছুটা রেগে গেলেন, খেপে গেলেন। ঘোড়া থেকে তিনি নিচে তাশরিফ নিয়ে এলেন এবং তাদের প্রতি উদ্দেশ্য করে ছোট্ট ছোট্ট যে নুড়ি পাথর রয়েছে, পাথর কঙ্কর, এই নুড়ি পাথর নিক্ষেপ করতে করতে বলতে লাগলেন যে এত তাড়াতাড়ি তোমরা অনারবীয় অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছ, অথচ আবু উবাইদাকে দেখো, সে একজন সাদা মাটা আরবীয় হিসেবে খলিফার সাথে সাক্ষাৎ করতে এসেছে। হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে উক্তি ছিল, এই বাণী ছিল, এটাই এক ধরনের সত্যায়ন, এটাই এক ধরনের মূল্যায়ন বা সনদ, আমরা যা কিছুই বলি না কেন। হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদামাটা জীবন যাপনের পক্ষে এতটুকু কথাই ছিল যথেষ্ট। গায়ে অতি সাধারণ আরবীয় পোশাক, উটের লাগামটিও একটি সাধারণ রশি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁর বাসস্থানে গিয়ে দেখতে পেলেন সেখানে আরও বেশি সাদা সিধে জীবনযাপনের চিহ্ন চারিদিকে পরিলক্ষিত। ইচ অ্যান্ড এভরিথিং, খাবার যে প্লেট বাটি সেটাও, পানপাত্র, খাবার স্থান, পোশাক পরিচ্ছদ, বসবাসের যে স্থানটুকু রয়েছে, সম্পূর্ণ স্থানের মধ্যে একটা সাদা মাটা চিহ্ন চারিদিকে পরিলক্ষিত হচ্ছে। একটি তলোয়ার, একটি ঢাল ও উটের একটি হাওদা ছাড়া তার বাড়িতে আর কিছুই ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা, আপনি তো আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে নিতে পারতেন। তদুত্তরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমার জন্য এতটুকুই যথেষ্ট। দেখুন, তার বাড়িতে ছিল একটি তরবারি, একটি ঢাল ও একটি উটের হাওদা, এই তিনটি জিনিস ব্যতিরেকে আর কিছুই ছিল না। এতদূর সত্ত্বে তিনি বলছেন, কি বলছেন, যে আমার জন্য এতটুকুই যথেষ্ট। কেমন সিম্পলিসিটি ছিল তার লাইফের মধ্যে। আমরা একটু যদি লক্ষ্য করি, আজ আমাদের বিলাসিতার জন্য, আমাদের জীবন যাপনের জন্য, আমাদের কনজাম্পশনের জন্য কত কিছু আমরা চারিদিকে আয়োজন করে রেখেছি। ফ্রিজ বাসায় থাকতেই হবে, ঠান্ডা পানির প্রয়োজন, খাবার সংরক্ষণ করে রাখতে হবে, মাসিক বাজার তুলে রাখতে হবে, সাপ্তাহিক বাজার, মাসিক বাজার, এসি লাগবে ঘরে, গরমে থাকা যায় না, নরম বিছানা তোষক তাও লাগবে, একটা বক্স খাট যে রয়েছে খুব জৌলুসপূর্ণ তা হলে মন্দ হয় না, পোশাক পরিচ্ছদ নিত্য নতুন কাপড় চোপড়, জুতো থেকে শুরু করে ঘরের প্রতিটা জিনিস আমাদের প্রতিনিয়তই পরিবর্তন করতে হয়, চেঞ্জ করতে হয়। অথচ দেখুন, সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ানের জীবনী কেমন সরল সোজা সাদা মাটা ছিল তাদের জীবনযাপন। আর তাই তো তাঁরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাদেরকে বেছে নেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে, তাদেরকে নির্বাচন করা হয়েছে। আজকে আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী যদি আমরা পর্যবেক্ষণ করি, তাদের জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে, আমরা জানতে পারব। আর মদনী চ্যানেলের এই আয়োজন আপনাদের জন্য এই জন্যেই যে আমরা যেন জৌলুসপূর্ণ জীবন, আভিজাত্য, ঐশ্বর্য, বিলাসিতা, এই সমস্ত কিছু পরিহার করে আমরা যেন সহজ সরল জীবনযাপনকে আমরা বেছে নিই। আর সহজ সরল জীবনযাপনের মানে এই নয় যে অন্যের মুখাপেক্ষিতা, অভাব অনটন, না, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সিম্পলিসিটি রয়েছে, একটা সরলতা রয়েছে, সাবলীলতা রয়েছে, সাদা মাটা মার্জিত একটা জীবন আমরা কি যাপন করতে পারি না, চেষ্টা করি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের এ সকল গুণাবলীর কারণেই তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদেরকে এভাবে উল্লেখ করেছেন যে তাদের প্রতি আল্লাহ তাআলা রাজি ও খুশি রয়েছে, আর তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি ও খুশি রয়েছে, আর তাদের জন্য রয়েছে জান্নাত। তো জান্নাত দান করা হবে সাহাবায়ে কেরামকে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আশারায়ে মুবাশশারা অর্থাৎ দশজন সুসংবাদপ্রাপ্ত জান্নাতীদের মধ্যে একজন ছিলেন। তার জন্য জান্নাত পূর্ব থেকেই অবধারিত হয়ে গেছে, আল্লাহর নবী সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। এতদ সত্ত্বেও হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সরল সোজা সাদা মাটা জীবন যাপন করেছেন। তাদের এই শান মান জৌলস, তাদের এই সম্মান মর্যাদা, এগুলো দেখেও কি আমরা বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না যে তাদের মাকাম, তাদের মর্যাদা কত ঊর্ধ্বে ছিল আমাদের চেয়ে। তা সত্ত্বেও সমাজে কিছু জ্ঞান পাপী রয়েছে যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে নিয়ে প্রতিনিয়ত বিষদগার করতে থাকে। চলুন একটি হাদিসে মোবারক আমরা শুনি আর আমাদের ঈমানকে আমরা উজ্জীবিত করি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সম্পর্কে কি ফজিলত বর্ণনা করেছেন আর কি তিরস্কার করেছেন তাদের প্রতি যারা সাহাবায়ে কেরামকে নিয়ে প্রতিনিয়ত বিষদগার করে থাকে। আল জামিউল আখলাক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে নির্বাচন করেছেন এবং আমার জন্য আমার সাহাবিদেরকেও নির্বাচন করেছেন, আর অতি শীঘ্রই এমন সম্প্রদায় আসবে যারা তাদের শানকে তুচ্ছ জ্ঞান করবে, তাদের শান ও মানকে তারা খাটো করার চেষ্টা করবে, তাদেরকে দোষারোপ করবে এবং গালমন্দ করবে। অতএব তোমরা তাদের সাথে বসবে না, তাদের সাথে পানাহার করবে না, তাদের সাথে নামাজ পড়বে না, আর তাদের জানাজার নামাজও আদায় করবে না। কেমন সতর্কবাণী করা হয়েছে, যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে নিয়ে যারা বিষদগার করবে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে, যারা আমার সাহাবির প্রতি গালমন্দ করবে, যারা আমার সাহাবিদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, বিষদগার করবে, তোমরা তাদের সাথে বসবে না, তাদের সাথে পানাহার করবে না, তাদের সাথে নামাজ আদায় করবে না, এমনকি তাদের জানাজার নামাজেও সামিল হবে না, জানাজার নামাজও পড়বে না। আজকে আমরা সমাজে যাদেরকেই দেখছি যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে নিয়ে বিষদগার করছে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের দোষ ত্রুটি অন্বেষণ করার চেষ্টা করছে, এরা কারা আর এদের সাথে আমরা কি সম্পর্ক, আমাদের সম্পর্কে যে পজিশন রয়েছে, রিলেশনশিপ, সেটা কি অবস্থায় রয়েছে, তাদের সাথে কি আমরা সখ্যতা রেখেছি নাকি তাদের প্রতি আমরা ঘৃণা করছি। আর এই ঘৃণা করাটাও, এটাও ঈমানের একটা অঙ্গ, ঈমানের অংশ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের প্রতি আল্লাহর নবী যেহেতু বলেছেন, আল্লাহর নবী বলেছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসতে, আমাদেরকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে, আমাদেরকে অনুসরণ করতে হবে, যারা আমাদের অনুসরণীয় অনুকরণীয় তাদের প্রতি বিষদগার করা কি আমাদের মানায়, শোভা পায়, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপঢৌকন হিসেবে 400 দিনার ও 4000 দিরহাম হযরত সাইয়েদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করলেন, পাঠালেন। তিনি সমুদয় অর্থই সেনাবাহিনীর মাঝে, অর্থাৎ যারা সৈন্য সামন্ত যারা ছিল তাদের মাঝে বণ্টন করে দিলেন। সুবহানাল্লাহ, নিজের জন্য একটি মুদ্রাও তিনি রাখলেন না। হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে মন্তব্য করলেন, আলহামদুলিল্লাহ, ইসলামে এমন লোকও আছে, তিনি এতই বিনয়ী ছিলেন যে সিপাহ সালার হওয়া সত্ত্বেও সাধারণ সৈনিকদের থেকে তাকে পৃথক করা যেত না, অপরিচিত কোনো লোক তাকে সিপাহ সালার বলে চিনতে পারত না। একবার তো এক রোমান দূত এসে জিজ্ঞেস করেই বসল যে আপনাদের সেনাপতিকে, সৈন্যরা যখন আঙুল উঁচিয়ে তাকে দেখিয়ে দিল তখন সে সেই সেনাপতির অতি সাধারণ পোশাক ও অবস্থান দেখে হতভম্ব হয়ে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দশজন সাহাবিদের অন্তর্ভুক্ত যারা তাদের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন, আমি পূর্বেই বলেছি। আর এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে যেসব সাহাবি তাদের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তাদের পুত পবিত্র জীবনের দিকে তাকালে দেখা যায় তারা আল্লাহ এবং তার নবী আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের চূড়ান্ত আনুগত্য করতেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ভয়ে কান্নাকাটি করতেন, তাদের মনে বিন্দু মাত্র অহংকার ছিল না, ছিল না হিংসা বা বিদ্বেষ। আজকে আমাদের অবস্থা কি? আমরা একটু পর্যবেক্ষণ করি যে আমাদের মনে কি হিংসা অহংকার বিদ্বেষ রয়েছে কি না। অনেক সময় নিজের দোষ ত্রুটি কিন্তু নিজের চোখে পড়ে না, আমরা কিন্তু একে অন্যের দোষ ত্রুটিটা খুব ভালোভাবেই আমরা অন্বেষণ করি এবং আমাদের চোখে পড়ে, নিজের ভুল ত্রুটি কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা একটু নিজের হেতেসাব করি, একটু অ্যাকাউন্টেবিলিটি আমরা করে নিই, কেননা কিয়ামতের দিনে তো করতে হবেই, তখন তো জবাবদিহি করতেই হবে, কি করেছো, পাঁচটা প্রশ্ন করা হবে যে তোমার জীবনকে তুমি কিভাবে অতিবাহিত করেছো। তারপর প্রশ্ন করা হবে তোমার জীবনের যে একটি অংশ যৌবন, সেই যৌবনকে তুমি কী কী কাজে ব্যয় করেছো, অর্থাৎ ভালো কাজে না মন্দ কাজে। এরপরে প্রশ্ন করা হবে তুমি কোন কোন পথে উপার্জন করেছো, অর্থাৎ হালাল হারাম কোন পথে উপার্জন করেছো, আর কোন কোন পথে সেই সমুদয় উপার্জিত অর্থ তুমি ব্যয় করেছো, আর যে জ্ঞান তুমি অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। এই পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে পারবে না, সে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না সেই কিয়ামতের ভয়াবহ দিনে। তো সেই দিন তো হিসাব নিকাশ হবেই, তার আগেই নিজের একটু অ্যাকাউন্টেবিলিটি আমরা করে নিই, হিসাব নিকাশ করে নিই যে আমার মধ্যে যদি অন্য মুসলিম ভাইয়ের সম্পর্কে যদি হিংসা থাকে, অহংকার থাকে, বিদ্বেষ থাকে, আজই সেটাকে রিমুভ করে দিই, ডিলেট করে দিই। যেমন মোবাইলে আমরা অপ্রয়োজনীয় ফাইলগুলো, অপ্রয়োজনীয় ভিডিওগুলো, ফোল্ডারগুলোকে আমরা নিমিষেই কী করি, ডিলেট করে দিই। ঠিক অন্তর থেকে আমরা আমাদের বোগস, কিনা, হাসাদ, যে নিফাক রয়েছে আমাদের মধ্যে, ডাবল ডিলিংয়ের যে একটা অভ্যাস, মুনাফিকত, অর্থাৎ মুখে এক অন্তরে আরেক, মিথ্যাচারিতা, আমাদের ভিতরে যে নোংরামি রয়েছে, যে অপবিত্রতা রয়েছে, সেটাকে আমরা অন্তর থেকে ডিলেট করে দিই, রিমুভ করে দিই, তওবা করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমার এই অন্তরে এই সমস্ত অকপটতা, যত হিপোক্রেসি রয়েছে এটাকে তুমি ডিলেট করে দাও আল্লাহ, তুমি মুছে দাও, এর পরিবর্তে আমার মধ্যে তুমি নম্রতা, বিনয়, ইখলাস, নিষ্ঠা আমাকে দান করো, খুলুসিয়াত দান করো, চেয়ে নিন আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও তোমাকে দান করা হবে, দেয়া হবে, তোমার দোয়া গ্রহণ করা হবে, কবুল করা হবে। তো কাজেই আমাদের চাইতে সমস্যা কোথায়, আমরা চেয়ে নিই। অ্যাকচুয়ালি সত্য কথা তো এটাই যে উই ডোন্ট নো হাউ টু সাপ্লিকেট, কী করে চাইতে হয় সেটাও আমরা জানি না, কী করে চাইতে হয়, দোয়ার যে আদব রয়েছে, সুন্নত রয়েছে সেটাও আমরা জানি না। অনেক সময় আমরা সমাজে দেখা যায় মানুষ দোয়া করে থাকে, অনেকেই দোয়া করে থাকে যে আল্লাহ আমাকে ধৈর্য দান করো, আমাকে সহনশীলতা দান করো, আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো। একবার এক সাহাবি এভাবে দোয়া করছিলেন যে আমাকে ধৈর্য ধারণ করার আমাকে ক্ষমতা, সক্ষমতা তুমি দান করো আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন তার এই দোয়া শুনতে পেলেন এবং এসে ইরশাদ করলেন যে তুমি কি নিজের জন্য বিপদকে ডেকে আনছো এভাবে দোয়া করে, অর্থাৎ নিজেকে সহনশীল হিসাবে চাওয়া আল্লাহ তাআলার দরবারে যে আমাকে সহনশীল করো, আমাকে ধৈর্যশীল বানাও, এটা চাইতেও আল্লাহ নবী নিষেধ করেছেন। কেননা তাহলে তো বিভিন্ন মুসিবতের পাহাড় চলে আসবে আর আমাদেরকে সহ্য করতে হবে, আর আমরা কতক্ষণ সহ্য করতে পারবো, সেই সহনশীলতার যে সক্ষমতা তা তো আমাদের মাঝে নেই। তো কাজে দোয়া এমনভাবে করতে হবে, তিনি এটাও শিখিয়ে দিয়েছেন তার উম্মতদেরকে যে দোয়া এমনভাবে করো, হে আল্লাহ আমাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করো, আসানি দান করো আমাকে। যেমন দোয়াতে আমরা বলে থাকি যে হে আল্লাহ আমাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করো, জাহান্নামের আজাব থেকে আমাকে রক্ষা করো। এভাবে আমাদেরকে দোয়া চাইতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে এতটুকুই বলবো যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যেভাবে সাদা মাটা জৌলসহীন জীবনযাপন করে গেছেন, জাঁকজমকপূর্ণ যে জীবনযাপন আমরা করছি এর বিপরীতে তারা যেভাবে জীবনযাপন করে গেছেন, সেইভাবে যেন আমরা করার চর্চা করি, প্র্যাকটিস করি। আমরা যদি বিলাসিতার মধ্যে যদি আমরা অবগাহন করি, আমরা যদি বিলাসিতার মধ্যে নিজেকে ভাসিয়ে দিই, তাহলে আমাদের সন্তান সন্ততি তাদের কী অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে সময় একেবারে ফুরিয়ে এসেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
সকল সাহাবি জান্নাতি জান্নাতি, সকল সাহাবি জান্নাতি জান্নাতি।